এলিয়া ১৪ নম্বর।
ভবিষ্যৎবাণীমূলক সাযুজ্য এলিয়াহর আত্মায় মিলারাইটদের থেকে ফিউচার ফর আমেরিকা পর্যন্ত।
১৭৯৮ সালে শেষ সময়ে দানিয়েল পুস্তকের অষ্টম ও নবম অধ্যায়ের উলাই নদী সংশ্লিষ্ট ভবিষ্যৎবাণীমূলক বার্তাটি উন্মোচিত হয়েছিল এবং ঈশ্বরের বিচার নিকটবর্তী এ কথা ঘোষণা করার জন্য এলিয়ার আত্মা ও শক্তিতে উইলিয়াম মিলার উত্থাপিত হয়েছিলেন।
উইলিয়াম মিলার ও তার সহকর্মীদের আমেরিকায় এই সতর্কবার্তা প্রচার করার কাজ অর্পণ করা হয়েছিল। এই দেশটি মহান অ্যাডভেন্ট আন্দোলনের কেন্দ্র হয়ে উঠেছিল। প্রথম স্বর্গদূতের বার্তার ভবিষ্যৎবাণীর সবচেয়ে প্রত্যক্ষ পরিপূর্তি এখানেই ঘটেছিল। মিলার ও তার সহকর্মীদের রচনা দূর দূরান্তের দেশে পৌঁছে দেওয়া হয়েছিল। পৃথিবীর যেখানে যেখানে মিশনারিরা পৌঁছেছিলেন সেখানেই খ্রিস্টের শীঘ্র প্রত্যাবর্তনের সুসংবাদ পাঠানো হয়েছিল। দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল শাশ্বত সুসমাচারের বার্তা, ঈশ্বরকে ভয় কর এবং তাঁকে মহিমা দাও, কারণ তার বিচারের সময় এসে গেছে। দ্য গ্রেট কন্ট্রোভার্সি থ্রি সাবসেই।
১৯৭৯ সালে শেষ সময়ে দানিয়েল পুস্তকের দশম থেকে দ্বাদশ অধ্যায়ের হিদ্দেকেল নদীর ভাববাণীমূলক বার্তাটি উন্মোচিত হয়েছিল এবং ফিউচার ফর আমেরিকা এলিয়ার আত্মা ও শক্তিতে উত্থাপিত হয়েছিল ঈশ্বরের বিচারের নিকটতা ঘোষণা করার জন্য।
মিলারাইটরা বিচারের সূচনা ঘোষণা করেছিলেন আর ফিউচার ফর আমেরিকা বিচারের সমাপ্তি ঘোষণা করে। মিলারাইটদের ভবিষ্যৎবাণীমূলক কাঠামো ছিল দুটি উজাড়কারী শক্তি, প্রথমে পৌত্তলিকতা পরে পোপতন্ত্র। ফিউচার ফর আমেরিকার ভবিষ্যৎবাণীমূলক কাঠামো হল তিনটি উজাড়কারী শক্তি, প্রথমে পৌত্তলিকতা তারপর পোপতন্ত্র এবং শেষে ধর্মত্যাগী প্রোটেস্ট্যান্টবাদ।
মিলারাইটরা ফিলাডেলফিয়া হিসেবে শুরু করেছিল এবং পরে লাওদিকীয় হয়ে উঠেছিল। ফিউচার ফর আমেরিকা লাওদিকীয় হিসেবে শুরু করেছিল এবং ফিলাডেলফিয়া হয়ে যাচ্ছে। মিলারাইটদের ক্ষেত্রে ফিলাডেলফিয়া থেকে লাওদিকিয়ায় রূপান্তরটি এলিয়াহর মৃত্যু এবং মসির শপথ সংক্রান্ত তার বার্তার সঙ্গে সম্পর্কিত ছিল। ফিউচার ফর আমেরিকার রূপান্তরটি প্রকাশিত বাক্য ১১ অধ্যায়ে এলিয়া ও মসির মৃত্যু এবং পুনরুত্থানের সঙ্গে সম্পর্কিত।
১৮৭৪ সালে বিচারের সূচনায় মিলারাইটরা কার্মেল পর্বতে এলিয়াহর কাজ সম্পন্ন করেছিল। বিচারের সমাপনে রবিবারের আইনের সময় ফিউচার ফর আমেরিকা আন্দোলন কার্মেল পর্বতে এলিয়াহর কাজ সম্পন্ন করে ফেলবে। মিলারাইটদের ইতিহাসে ইসাইয়া অধ্যায় ৭ পদ ৮ উল্লিখিত ৬৫ বছরের ভবিষ্যৎদ্বীপবাণীর তিনটি মাইলফলক পুনরাবৃত্ত হয়েছিল, যখন দুটি জাতি একত্রিত হয়ে এক জাতি হয়েছিল। প্রকাশিত বাক্য ১৩ অধ্যায়ের পৃথিবী থেকে ওঠা জন্তুর প্রোটেস্ট্যান্ট শৃঙ্গ প্রতিষ্ঠা করতে। ফিউচার ফর আমেরিকার ইতিহাসে একই ৬৫ বছরের তিনটি মাইলফলক পুনরাবৃত্ত হয়, যখন দুটি জাতি একত্র হয়ে এমন প্রজাতন্ত্রবাদের শৃঙ্গ গঠন করে যা ড্রাগনের মতো কথা বলে।
ফিউচার ফর আমেরিকার ভবিষ্যৎবাণীমূলক ইতিহাসে ওই তিনটি মাইল ফলকের প্রথমটি ছিল ১৯৯০ সালে শেষের সময়, দ্বিতীয়টি ছিল ২০০১ সালের ১১ সেপ্টেম্বর এবং তৃতীয়টি হবে শীঘ্র আসন্ন রবিবারের আইন। মিলারাইট ইতিহাসে ইসাইয়ার অধ্যায় ৭ চিহ্নিত মাইল ফলকগুলোর ক্রমটি ইসাইয়ার ইতিহাসে থাকা মাইল ফলকগুলোর ক্রমের উল্টো ছিল। ফিউচার ফর আমেরিকার ইতিহাসে ক্রমটি ৬৫ বছরের প্রথম উল্লেখের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যদিও শেষে আর সময়ের কোনো উপাদান নেই। ২২ অক্টোবর ১৮৪৪ সাল থেকে ভবিষ্যৎবাণীমূলক সময়ের যে কোনো প্রয়োগই শয়তানি প্রতারণা।
ইসাইয়া ৭ অধ্যায়ে যেমনভাবে তিনটি মাইলফলকের ক্রম উপস্থাপিত হয়েছে, মিলারাইট ইতিহাসে তাদের উল্টো ক্রমের বিপরীতে সেই ক্রমকে মেনে চলার ভবিষ্যৎবাণীমূলক ন্যায্যতা আংশিকভাবে প্রথম উল্লেখের নীতির ওপর ভিত্তি করে। ৬৫ বছরের ক্রমটি প্রথম উল্লেখিত হয়েছে ইসাইয়া ৭ অধ্যায়ে এবং শেষ সময়ের আন্দোলনে সেই বছরগুলোর মাধ্যমে প্রতিনিধিত্ব করা ভবিষ্যৎবাণীমূলক ইতিহাসের চূড়ান্ত পরিপূর্তি যখন ঘটে, তখন যদিও ৬৫ বছরের সময়কাল আর থাকে না, তবুও তিনটি মাইল ফলক চিহ্নিত থাকে এবং সেগুলো ইসাইয়ার ইতিহাসে যেমন ক্রমে রয়েছে সেই ক্রমই বজায় রাখে।
পথচিহ্নগুলোর প্রথম ক্রম বজায় রাখার পক্ষে দ্বিতীয় একটি যুক্তি হল মিলারাইট ইতিহাসের সঙ্গে সেই সম্পর্ক, যেখানে ৬৫ বছর পূর্ণ হয়েছিল এবং মিলারাইট আন্দোলনের ফিউচার ফর আমেরিকা আন্দোলনের সঙ্গে থাকা ধারাবাহিকতা। মিলারাইট ইতিহাস ছিল সূচনা আর ফিউচার ফর আমেরিকা হল সমাপ্তি।
মিলারাইটদের আন্দোলন ১৮৬৩ সালে শেষ হয়েছিল, যখন আইনগতভাবে সংগঠিত সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চ শুরু হয়েছিল। সেই সময়
1798 সালে অন্তিম সময়ে উলাই নদীর দর্শনের সিল মোহর খোলা হলে যে এলিয়া দূত আগমন করেছিলেন তাকে নীরব করে সিল মোহর বদ্ধ করা হয়েছিল। 1989 সালে অন্তিম সময়ে যখন হিদ্দেকেল নদীর দর্শনের সিল মোহর খোলা হয়েছিল এলিয়া দূত ফিরে এলেন।
মূল মাইলফলগুলোর মূল ক্রম বজায় রাখার তৃতীয় যুক্তিটি পাওয়া যায় সেই ভবিষ্যৎবাণীর ধারায়, যা পৃথিবীর পশু এবং তার দুটি শিং সম্পর্কে কথা বলে। মিলারাইট ইতিহাসে দুটি জাতি যুক্ত হয়ে প্রোটেস্ট্যান্টবাদের শিং গঠন করেছিল। ফিউচার ফর আমেরিকার ইতিহাসে ধর্মচ্যুত প্রোটেস্ট্যান্টবাদ ও ধর্মচ্যুত রিপাবলিকানবাদের দুই শিং একত্রিত হয়ে সেই এক জাতি গঠন করবে, যা হবে পশুর প্রতিমূর্তি এবং একই সঙ্গে পশুর উদ্দেশ্যে প্রতিমূর্তি। সমাপনী ইতিহাসে গির্জা ও রাষ্ট্রের একক শিং গঠনের জন্য যে দুটি জাতি একত্রিত হয় তারা রবিবারের আইনে সেই পরিপূর্ণতায় পৌঁছায়।
পশুর প্রতিমা সম্পূর্ণরূপে বিকশিত হলে রবিবার আইন পাশ করানোর সক্ষমতাই তার সমাপ্তির সাক্ষ্য দেয়। ওই প্রতিমার বিকাশ একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া, কিন্তু পশুর চিহ্ন একটি নির্দিষ্ট সময়ে সংঘটিত ঘটনা। প্রতিমা বিকাশের সেই সময়কে প্রতিনিধিত্ব করে 1798 থেকে 1874 পর্যন্ত মন্দির নির্মাণের 46 বছর। পশুর প্রতিমা বিকাশমান থাকার সময়কালে রিপাবলিকান শিং একটি ধর্মীয় রাজনৈতিক মন্দির প্রতিষ্ঠা করে।
পশুর মূর্তির বিকাশ ভবিষ্যৎবাণীমূলকভাবে 2001 সালের 11 সেপ্টেম্বর শুরু হয়েছিল। সেই সংকট প্যাট্রিয়ট অ্যাক্টের প্রবর্তনকে চিহ্নিত করেছিল, যা সাংবিধানিক আইনে একটি পরিবর্তনকে চিহ্নিত করেছিল ইংরেজি আইনের ভিত্তি থেকে রোমান আইনের ভিত্তিতে। ইংরেজি আইনের ভিত্তি হল এই নীতি যে প্রমাণ না হওয়া পর্যন্ত একজন ব্যক্তি নির্দোষ, আর রোমান আইনের ভিত্তি হল এই নীতি যে নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত একজন ব্যক্তি দোষী।
2001 সালের 11 সেপ্টেম্বর থেকে রবিবার আইন পর্যন্ত যে রাজনৈতিক মন্দির নির্মিত হচ্ছে তা পশুর প্রতিমূর্তি গঠনের মাধ্যমেও চিত্রিত হয়। ভবিষ্যৎবাণীমূলক সময় এখন আর প্রযোজ্য নয়, তাই প্রোটেস্ট্যান্টবাদের শিং যে 46 বছর ধরে আধ্যাত্মিক মন্দির গড়ে তুলেছিল তা কোনো সময় বিন্দুকে নয়, বরং এমন এক সময়কালকে চিত্রিত করে যখন প্রজাতন্ত্রবাদের শিং তার ধর্মীয় রাজনৈতিক মন্দির গড়ে তোলে।
ঈশাইয়া সপ্তম অধ্যায়ে উল্লেখিত 65 বছরের তিনটি মাইল ফলকের একই ক্রম প্রয়োগ করার তিনটি প্রধান যুক্তি হল, প্রথমত প্রথম উল্লেখের নিয়ম 765 খ্রিস্টপূর্ব, 733 খ্রিস্টপূর্ব এবং 770 খ্রিস্টপূর্ব, ফলে 19 বছরের পরে 46 বছর। মিলারাইট ইতিহাসে তা ছিল উল্টো 768 নয়াজ্য, 1844 এবং 1863, ফলে 46 বছরের পরে 19 বছর।
দ্বিতীয় যুক্তিটি হল এলিয়াহর ভূমিকা ও কাজ সম্পর্কিত বার্তার ধারাবাহিকতা। 1758 সালে যখন দানিয়েলের পুস্তকের সিল মোহর খোলা হয়েছিল, দানিয়েল 8 যন্তর এলিয়া শেষকালের সময়ে উপস্থিত হন। পরে 1840 ফালেস থেকে 1844 পর্যন্ত তিনি কার্মেল পর্বতের মোকাবিলায় আগমন করেন, আর 1883 সালে রীতিনীতি ও ঐতিহ্যের ধর্মতত্ত্বের দ্বারা তাকে আবার শিলমোহর করে দেওয়া হয়। 1989 সালে যখন দানিয়েলের পুস্তকের শিলমোহর খোলা হয় তখন এলিয়া আবারও শেষকালের সময়ে আগমন করেন। তিনি ভবিষ্যৎবাণীমূলকভাবে 2001 সালের 11 সেপ্টেম্বর এ পৌঁছালেন, যেখানে কার্মেল পর্বতের মোকাবিলা শুরু হয়, যা শীঘ্রই আসতে থাকা রবিবারের আইনে গিয়ে সমাপ্ত হবে। এলিয়াহর ভূমিকা ও কাজের ধারাবাহিকতা ঈশাইয়া অধ্যায় 7 এ চিহ্নিত পথচিহ্নগুলোর ক্রমকে সমর্থন করে।
পৃথিবী থেকে ওঠা জন্তুর দুই শিঙের প্রেক্ষাপট নির্দেশ করে যে উভয় শিঙই দুটি ক্ষমতা থেকে একটিতে রূপান্তরিত হয়, একটি শুরুতে এবং আরেকটি বাইবেলের ভবিষ্যৎবাণীর ষষ্ঠ রাজ্যের সমাপ্তিতে, যখন শুরু বা শেষের দুটি লাঠি একত্র করে এক জাতিতে পরিণত করা হয়, তখন তাদেরকে শুরুতে একটি আধ্যাত্মিক মন্দির এবং শেষে একটি ধর্মীয় রাজনৈতিক আধ্যাত্মিক মন্দির নির্মাণকারী হিসেবে উপস্থাপিত করা হয়। এই নকল মন্দিরটি পোপীয় মন্দিরেরই প্রতিরূপ, যেখানে পোপ ঈশ্বরের মন্দিরে আসীন হয়ে নিজেকে ঈশ্বর বলে ঘোষণা করেন।
যখন যুক্তরাষ্ট্র রবিবারের আইনের সময় ড্রাগনের মতো কথা বলবে, তখন তা ঠিক সেই প্রতিরূপটিই বাস্তবায়িত করবে, কারণ তখন তা এমন একটি নকল মন্দির নির্মাণ করে ফেলবে যেখানে চার্চ ও রাষ্ট্রকে এক লাঠিতে বেঁধে এক করা হয়েছে এবং সম্পর্কটির নিয়ন্ত্রণ চার্চের হাতে থাকবে।
ঈশাইয়ার সপ্তম অধ্যায়ে নবী ঈশাইয়া তার পুত্রকে সঙ্গে নিয়ে রাজা আহাজের কাছে বার্তা ঘোষণা করতে গেলেন।
উপরের পুকুরের জলনালার ধারে ধোপার মাঠের কাছে।
তখন প্রভু ঈশাইয়াকে বললেন,
তুমিও তো মার পুত্র, সে আর যাশুবসহ এখন বেরিয়ে আহাজের সঙ্গে দেখা করতে যাও ধোপার মাঠের রাজপথে উপরের পুকুরের জলনালার শেষ প্রান্তে। ঈশাইয়া ৭:৩।
শির যাশুব শব্দটির অর্থ অবশিষ্টরা ফিরে আসবে। মিলারাইটদের প্রারম্ভিক আন্দোলনের অবশিষ্টরা ১৯৮৯ সালে ফিউচার ফর আমেরিকা আন্দোলনে ফিরে এসেছিল। ঈশাইয়া ও তার পুত্র পিতাপুত্র সম্পর্কের মাধ্যমে একটি শুরু এবং একটি সমাপ্তির প্রতিনিধিত্ব করেন। তারা এলিয়াহের সেই আত্মা প্রকাশ করেন যা পিতাদের হৃদয়ে সন্তানদের দিকে এবং সন্তানদের হৃদয়ে পিতাদের দিকে ফিরিয়ে দেয়। ঈশাইয়া দুষ্ট রাজা আহাজকে এলিয়াহের একটি বার্তা প্রচার করছিলেন। অন্যান্য দুষ্ট কাজের পাশাপাশি আহাজ পবিত্র স্থানের সেবা উপাসনা বন্ধ করে দেওয়া এবং তার স্থানে একটি আশিরীয় মন্দিরের অনুকৃতি নির্মাণের জন্য পরিচিত।
আহাজ যখন রাজত্ব করতে আরম্ভ করলেন তখন তার বয়স ছিল ২০ বছর এবং তিনি জিরুসালেমে ১৬ বছর রাজত্ব করলেন। আর তিনি তার ঈশ্বর প্রভুর দৃষ্টিতে যা সঠিক তা তার পিতা দাউদের মতো করেননি, কিন্তু তিনি ইসরায়েলের রাজাদের পথেই চললেন। হ্যাঁ, তিনি তার পুত্রকেও আগুনের মধ্য দিয়ে যেতে দিলেন, সেই জঘন্য কাজ অনুযায়ী যা সেই জাতিরা করত যাদের ইসরায়েলীয়দের সম্মুখ থেকে প্রভু তাড়িয়ে দিয়েছিলেন। তিনি উঁচু স্থানগুলোতে পাহাড়ে এবং প্রত্যেক সবুজ গাছের নিচে বলি দিলেন ও ধূপ জ্বালালেন। তখন আরাম রাজ রেসিন ও ইসরায়েলের রাজা রোমলিয়ার পুত্র পেকা যুদ্ধ করতে জিরুসালেমে উঠল। তারা আহাজকে অবরোধ করল কিন্তু তাকে পরাস্ত করতে পারল না। সে সময়ে আরাম রাজ রেসিন এলাতকে আরামের অধীনে ফিরিয়ে নিল এবং ইহুদিদের এলাত থেকে তাড়িয়ে দিল। আরামীয়রা এলাতে এসে আজ পর্যন্ত সেখানে বাস করছে। তখন আহাজ অশুর রাজা তিগলত পিলেসরের কাছে দূত পাঠিয়ে বলল, আমি তোমার দাস ও তোমার পুত্র, উঠে এসে আমাকে আরামের রাজার হাত থেকে এবং ইসরায়েলের রাজার হাত থেকে উদ্ধার কর যারা আমার বিরুদ্ধে উঠেছে। আর আহাজ প্রভুর গৃহে এবং রাজার গৃহের ভাণ্ডারে যে রূপা ও সোনা পাওয়া গেল তা নিয়ে অশুরের রাজার কাছে উপহার হিসেবে পাঠাল এবং অশুরের রাজা তার কথা শুনলেন, কারণ অশুরের রাজা দামেস্কের বিরুদ্ধে উঠে গিয়ে তাকে দখল করলেন এবং তার জনগণকে বন্দী করে কীর দেশে নিয়ে গেলেন এবং রেসিনকে হত্যা করলেন। রাজা আহাজ অশুরের রাজা তিগলত পিলেসরের সঙ্গে দেখা করতে দামেস্কে গেলেন এবং দামেস্কে যে একটি বেদি ছিল তা দেখলেন এবং রাজা আহাজ যাজক উরিয়ার কাছে সেই বেদির সমস্ত কারিগরি অনুযায়ী তার আকৃতি ও নকশা পাঠালেন। আর যাজক উরিয়া রাজা আহাজ দামেস্ক থেকে যা পাঠিয়েছিলেন তার সব অনুযায়ী একটি বেদি নির্মাণ করলেন এবং রাজা আহাজ দামেস্ক থেকে আসার আগেই যাজক উরিয়া তা প্রস্তুত করে রেখেছিলেন। আর রাজা যখন দামেস্ক থেকে এলেন তখন রাজা সেই বেদিটি দেখলেন এবং রাজা বেদির কাছে গিয়ে তার উপর উৎসর্গ করলেন। তিনি তার দাহ বলি ও অন্য বলি জ্বালালেন, তার পান বলি ঢাললেন এবং তার শান্তি বলির রক্ত বেদির উপর ছিটিয়ে দিলেন। আর তিনি সেই পিতলের বেদিটিকেও যা প্রভুর সম্মুখে ছিল গৃহের সম্মুখ ভাগ থেকে বেদি ও প্রভুর গৃহের মধ্যে থেকে সরিয়ে এনে বেদির উত্তরে স্থাপন করলেন। আর রাজা আহাজ যাজক উরিয়াকে আদেশ দিলেন, বললেন, মহাবেদির উপর সকালের দাহ বলি, সন্ধ্যার অন্য বলি, রাজার দাহ বলি ও তার অন্ন বলি, দেশের সমস্ত লোকের দাহ বলি ও তাদের অন্ন বলি এবং তাদের পান বলিগুলি জ্বালাও এবং তার উপর দাহ বলির সমস্ত রক্ত ও উৎসর্গের সমস্ত রক্ত ছিটিয়ে দাও, আর পিতলের বেদি থাকবে আমার জিজ্ঞাসার জন্য। যাজক উরিয়া রাজা আহাজ যা যা আদেশ করেছিলেন তার সব অনুযায়ী তেমনই করলেন। আর রাজা আহাজ ভিত্তিগুলোর প্রান্তগুলি কেটে ফেললেন এবং তাদের উপর থেকে ধৌত পাত্রগুলি নামিয়ে দিলেন এবং সমুদ্রটি যে পিতলের বলদগুলোর উপর ছিল সেখান থেকে নামিয়ে পাথরের পাটাতনের উপর বসালেন। আর যে বিশ্রাম দিনের জন্য ছাউনিটি তারা গৃহে নির্মাণ করেছিলেন এবং রাজার বাহিরের প্রবেশপথ তিনি অশুরের রাজার কারণে প্রভুর গৃহ থেকে সরিয়ে দিলেন। দুই রাজা বলি ১৬:৯-১৮।
অশুরের রাজা উত্তর দেশের রাজাকে নির্দেশ করে আর উত্তর দেশের রাজা পোপতন্ত্রের প্রতীক। দুষ্ট রাজা আহাজ ছিলেন জিহুদার প্রকৃত নেতা, জিহুদাই ছিল প্রকৃত গৌরবময় দেশ। যখন ঈশাইয়া ও তার পুত্র ধোপার ক্ষেতের পাশে
ঊর্ধ্বপুকুরের জলনালায় তার সাথে সাক্ষাৎ করেন এই বার্তা নিয়ে যে এক অবশিষ্ট অংশ ফিরে আসবে। তখন সেই দুষ্ট রাজা উত্তর ও দক্ষিণের মধ্যে এক গৃহযুদ্ধের সংকটে ছিলেন। সেই সংকটে তিনি নবী ঈশাইয়ার মাধ্যমে ঈশ্বরের দেওয়া বার্তাটি প্রত্যাখ্যান করেন এবং রক্ষা পাওয়ার জন্য প্রকৃত উত্তর দেশের রাজার শরণাপন্ন হন।
যিশাইয় পুস্তকের সপ্তম অধ্যায়ের প্রেক্ষাপট একটি আধ্যাত্মিক মহিমাময় ভূমির এক নেতাকে চিত্রিত করে, যিনি গৃহযুদ্ধের সময় ঈশ্বরের শরণ নেওয়ার বদলে জোটের জন্য পোপতন্ত্রের শরণাপন্ন হন। ঈশ্বরের বিরুদ্ধে আহাজের বিদ্রোহ প্রকাশ পায় এইভাবে যে তিনি উত্তরের রাজার কাছে যান এবং উত্তরের রাজার দেবতার মন্দিরের একটি নকশা তৈরি করে জিরুসালেমের মহাযাজকের কাছে পাঠান, আর তিনি তখন ঈশ্বরের পবিত্র স্থানের প্রাঙ্গণে সেই মিথ্যা মন্দিরের একটি প্রতিরূপ স্থাপন করেন। দুষ্ট রাজা আহাজ রাষ্ট্রের প্রতীক আর মহাযাজকের সহযোগিতা গির্জা ও রাষ্ট্রের সম্মিলনকে নির্দেশ করে।
ওই আক্ষরিক বিদ্রোহটি আধ্যাত্মিক গৌরবময় দেশের নেতার বিদ্রোহকে প্রতিনিধিত্ব করে, যে পোপতন্ত্রের উত্তরের রাজা উপাসনা পদ্ধতিকে হুবহু অনুকরণ করে এবং ঈশ্বরের পবিত্র স্থানের সত্য উপাসনাকে বন্ধ করে দেয়। আহাজের বিদ্রোহ যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে প্রতিনিধিত্ব করে, যা গৌরবময় দেশে একটি ছদ্ম মন্দির নির্মাণ করে যা উত্তরের রাজার মন্দিরের অনুকৃতি।
ঈশাইয়ার সপ্তম অধ্যায়ের ভবিষ্যৎবাণীমূলক প্রেক্ষাপট পৃথিবী থেকে ওঠা জন্তুর প্রারম্ভিক 65 বছরকে উপস্থাপন করে এবং আরও সরাসরি বলতে গেলে পৃথিবী থেকে ওঠা জন্তুর অন্তিম সময়কালকেও। ঈশাইয়ার সপ্তম অধ্যায়ের ভবিষ্যৎবাণীমূলক প্রেক্ষাপট থেকে অনেক অন্তর্দৃষ্টি আহরণ করা যায়, কিন্তু এই মুহূর্তে আমরা কেবল সেই নীতিটিই প্রয়োগ করছি যে খ্রিস্ট কোনো বিষয়ের শুরু দিয়ে তার শেষকে চিত্রিত করেন। এখানে আমরা এই প্রয়োগটি করছি ঈশাইয়ার সপ্তম অধ্যায়ের ঐতিহাসিক প্রেক্ষাপটের জটিল দিকগুলোতে গভীরভাবে প্রবেশ করার জন্য ততটা নয়। আমরা চিহ্নিত করছি যে যখন ধর্মত্যাগী রিপ আবলিকান বাদের সিং ধর্মত্যাগী প্রোটেস্ট্যান্ট বাদের সিংয়ের সঙ্গে যুক্ত হয়, তখন তা এক মিথ্যা মন্দিরের স্থাপনার প্রতিনিধিত্ব করে।
উত্তরের রাজার মন্দিরের অনুকরণে নির্মিত নকল মন্দিরের নির্মাণ ইতিহাসে সেই সময়কে নির্দেশ করে যখন পশুর প্রতিমূর্তি গঠিত হয় এবং এটি ঈশ্বরের লোকদের জন্য এক মহান পরীক্ষা যার মাধ্যমে তাদের চিরন্তন ভাগ্য নির্ধারিত হবে।
প্রভু আমাকে স্পষ্টভাবে দেখিয়েছেন যে কৃপাকাল সমাপ্ত হওয়ার আগে পশুর মূর্তি গঠিত হবে, কারণ এটি ঈশ্বরের লোকদের জন্য মহাপরীক্ষা হবে যার দ্বারা তাদের শাশ্বত পরিণতি নির্ধারিত হবে। এটাই সেই পরীক্ষা যা ঈশ্বরের লোকদের শীল প্রাপ্ত হওয়ার আগে অবশ্যই দিতে হবে। যারা তার ব্যবস্থা পালন করে এবং মিথ্যা সাবাত গ্রহণ করতে অস্বীকার করে ঈশ্বরের প্রতি তাদের আনুগত্য প্রমাণ করেছে, তারা প্রভু ঈশ্বর জিহোবার পতাকার তলে দাঁড়াবে এবং জীবন্ত ঈশ্বরের শীল গ্রহণ করবে। যারা স্বর্গীয় উৎপত্তির সত্য ত্যাগ করে এবং রবিবারের সাবাত গ্রহণ করে তারা পশুর চিহ্ন গ্রহণ করবে। দ্য সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট বাইবেল কমেন্টারি খণ্ড 7 নরশোধ 6।
সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্টরা, যারা লাওদিকীয় ঈশ্বরের লোক, তাদের একটি মহাপরীক্ষা আছে যা কৃপাকাল সমাপ্ত হওয়ার আগে ঘটে। এটি হল সেই পরীক্ষা যা তাদের মোহর প্রাপ্ত হওয়ার আগে উত্তীর্ণ হতে হবে। ঈশ্বরের মোহর এবং কৃপাকালের সমাপ্তি রবিবারের আইনে ঘটে। পশুর মূর্তির গঠনের প্রক্রিয়া এমন এক সময়কালে ঘটে যা রবিবারের আইনের দিকে নিয়ে যায় এবং সেখানে গিয়ে চূড়ান্ত পরিণতিতে পৌঁছায়। পশুর মূর্তি এবং তার গঠন এমন এক সত্য যা আমাদের চিরন্তন পরিণতি নির্ধারণ করবে। ওই মূর্তির গঠনকে দুটি লাঠি জোড়া দিয়ে এক জাতি তৈরির উদাহরণ হিসেবে দেখানো হয়েছে। দুটি লাঠির এই সংযোজন যুক্তরাষ্ট্রের ইতিহাসের শুরুতে ঘটে এবং পরে তার সমাপ্তির সময় আবারও ঘটে। শুরুতে প্রোটেস্ট্যান্ট সিং প্রতিষ্ঠা করতে দুটি লাঠি জোড়া হয়েছিল এবং শেষে রিপাবলিকান সিং প্রতিষ্ঠা করতে আবার দুটি লাঠি জোড়া হয়।
1798 থেকে 1844 এর প্রারম্ভিক ইতিহাসে প্রোটেস্ট্যান্ট সিংয়ের মন্দির নির্মিত হয়েছিল। 19 বছর পরে রিপাবলিকান সিংয়ের প্রথম রিপাবলিকান প্রেসিডেন্ট মেষ শাবকের মতো কথা বলেছিলেন এবং এভাবে তিনি দাসদের মুক্ত করার প্রক্রিয়া শুরু করেছিলেন, কিন্তু এর জন্য তাকে প্রাণ দিতে হয়েছিল। ঈশ্বরের মেষ শাবক মানবজাতিকে পাপের দাসত্ব থেকে মুক্ত করতে ক্রুশে মারা গিয়েছিলেন, কিন্তু এর জন্যও তাকে প্রাণ দিতে হয়েছিল। ক্রুশই হল দাসত্ব মুক্তির ঘোষণা। যে ইতিহাসে রিপাবলিকান সিং দাসদের মুক্ত করছিল সেখানে প্রোটেস্ট্যান্ট সিং দাসত্বের ভবিষ্যৎবাণীকে প্রত্যাখ্যান করেছিল।
রবিবারের আইনের ইতিহাসে যখন রিপাবলিকান সিং আত্মিক দাসত্বকে পুনঃপ্রতিষ্ঠা করছে, তখন প্রোটেস্ট্যান্ট সিং সেই বার্তাই ঘোষণা করবে যা বন্দীদের মুক্ত করে।
পৃথিবীর জন্তুর রিপাবলিকান সিংয়ের শেষ প্রেসিডেন্ট ড্রাগনের মতো কথা বলবে, আর যখন সে তা করবে সত্য প্রোটেস্ট্যান্ট সিং পতাকার মতো উত্তোলিত হবে। তা আক্ষরিক ও আধ্যাত্মিক মেদ ও পারস্যের সাম্রাজ্যের দুই সিংয়ে প্রতিকায়িত হয়েছে। আক্ষরিক মেদ ও পারস্যের সাম্রাজ্য ছিল বাইবেলের ভবিষ্যৎবাণীর দ্বিতীয় রাজ্য, এবং বাইবেলের ভবিষ্যৎবাণীর ষষ্ঠ রাজ্য হল আধ্যাত্মিক মেদ ও পারস্যের সাম্রাজ্য। দানিয়েলের বইয়ে মেদ ও পারস্যের মেষের দুটি সিং ছিল, যেমন যুক্তরাষ্ট্রেরও আছে, কিন্তু দ্বিতীয় সিংটি সবশেষে উঠেছিল।
তখন আমি চোখ তুলে দেখলাম, আর দেখ, নদীর ধারে দুই সিংযুক্ত এক ভেড়া দাঁড়িয়েছিল, আর সেই দুই সিং উঁচু ছিল, কিন্তু একটি আরেকটির চেয়ে বেশি উঁচু, এবং যে বেশি উঁচু ছিল সেটাই পরে উঠল। দানিয়েল 8:10।
পৃথিবীর পশু ও তার দুই সিংয়ের ভবিষ্যৎবাণীমূলক ইতিহাসে প্রোটেস্ট্যান্ট সিংটি প্রথমে শনাক্ত করা হয়েছিল, কিন্তু ঊর্ধ্বমুখী হয়ে কাজটি সমাপ্ত করার পরিবর্তে তা লাউদিকীয় অন্ধত্বের মরুভূমিতে পশ্চাদপসরণ করেছিল। যে ইতিহাসে রিপাবলিকান সিংটি ড্রাগনের মতো কথা বলবে এবং আসন্ন রবিবার আইন পাশ করবে, সেই সময় সত্য প্রোটেস্ট্যান্ট সিং অবশেষে একটি পতাকা হিসাবে উত্তোলিত হবে। কেবল সেই লাউদিকীয় সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্টরাই, যারা পশুর প্রতিমূর্তি গঠনের দ্বারা নির্দেশিত পরীক্ষাটিকে স্বীকার করে, পরীক্ষাকাল শেষ হলে ঈশ্বরের সিল গ্রহণ করবে। এই পরীক্ষার প্রক্রিয়াটিকে চিহ্নিত করে এমন বার্তাটি এখন যারা এর দ্বারা উপকৃত হতে চান তাদের জন্য উন্মোচিত হচ্ছে।
এলিয়াহ সমস্ত লোকের কাছে এসে বললেন, তোমরা আর কতদিন দুই মতের মধ্যে দোদুল্যমান থাকবে? যদি প্রভু ঈশ্বর হন, তবে তাকে অনুসরণ কর, কিন্তু যদি বাল, তবে তাকে অনুসরণ কর। তখন লোকেরা তাকে একটি কথাও উত্তর দিল না। এক রাজাবলী 18:20।